বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই যে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 24 অক্টোবর, 8 কার্তিক এবং ফার্সি 2 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে। ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকলে ইউরোপ জুড়ে ক্ষুধা ও দারিদ্র নেমে আসবে বলে ফরাসি প্রেসিডেন্টের হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সরকারের প্রস্তুতি সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল, আমেরিকা এবং সৌদি আরব মিলে ইরান বিরোধী অশুভ বলয় গড়ে তুলেছে বলে জানিয়েছেন আইআরসিসির কমান্ডার। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন সেদেশের সরকার দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে। আজ মধ্যরাতে এর মূল অংশ বরিশাল ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে। এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আত্মনির্ভর ভারত, বিদেশ নির্ভরতা কমানোর আহ্বান। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা এবং সৌদি আরব মিলে ইরান বিরোধী একটি অশুভ বলয় গড়ে তুলেছে। এই বলয় ইরানের ভেতরে সাম্প্রতিক সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। ইরানের আরবি ভাষা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল আলমকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। ইরানের এই কমান্ডার বলেন, আমাদের যেসব তরুণ তরুণী প্রতারণার ফাঁদে পা দিয়েছেন তাদের বুঝতে হবে যে ইসরায়েল, আমেরিকা এবং সৌদি আরব ইরানের বিরুদ্ধে একটি অশুভ ত্রিমুখী বলয় গড়ে তুলেছে। তিনি বলেন, এই বলয়ের সঙ্গে আরও যুক্ত রয়েছে ব্রিটেনের মতো দেশ যাদের সবার পক্ষ থেকে একটাই বার্তা, এবং সেটি হচ্ছে ইরানের কয়েকটি অংশ বিচ্ছিন্ন করে ফেলা। কমান্ডার আলী রেজা তাংসিরি বলেন, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে তাদের লক্ষ্য অর্জনের কথা শুধুমাত্র স্বপ্নের ভেতরেই কল্পনা করতে হবে, কখনো বাস্তবে রূপ লাভ করবে না। এরা কখনো দেশের ভেতরে বড় রকমের অস্থিরতা ও ভেদাভেদ সৃষ্টিতে সক্ষম হবে না। তিনি বললেন, ইরানের একজন যোদ্ধা বেঁচে থাকতেও শত্রুদের চূড়ান্ত স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নওশাদি বলেছেন, তার দেশের শিল্প খাতে সফলতা শুধুমাত্র ক্ষেপণাস্ত্র এবং ড্রোন খাতে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, দেশের গ্যাস শিল্পে যে সমস্ত যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রয়োজন হয় তা শতকরা 85% ইরানের অভ্যন্তরে নিজস্ব প্রযুক্তিতে তৈরি। রেজা নওশাদি বলেন, দেশের এই সক্ষমতার উপর ভিত্তি করে রাশিয়ার সঙ্গে সম্প্রতি একটি চুক্তি হয়েছে, যার আওতায় ইরান রাশিয়াকে 40টি গ্যাস টারবাইন সরবরাহ করবে। ইরান এবং রাশিয়াতে বিশ্বের সবচেয়ে বেশি গ্যাসের মজুত রয়েছে। দেশ দুটি বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে। এ প্রেক্ষাপটে দুই দেশ সাম্প্রতিক মাসগুলোতে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছে। নর্ড স্ট্রিম পাইপলাইনের মধ্য দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়া গ্যাস সরবরাহ করত, কিন্তু নিষেধাজ্ঞার কারণে সম্প্রতি রাশিয়া ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ মোটামুটি বন্ধ রেখেছে। রাশিয়া গতকাল আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে তারা নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরি করেছে। দখলদার ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে সহযোগিতার অভিযোগে 10 জনকে গ্রেপ্তার করেছে ইরান। এসব ব্যক্তির বেশিরভাগই পশ্চিম আজারবাইজান প্রদেশে কর্মরত ইরানি গোয়েন্দা বাহিনীর সদস্যদের চিহ্নিতকরণ, অপহরণ, নির্যাতন ও তাদের কাছ থেকে তথ্য হাতিয়ে নেওয়ার অপচেষ্টার সঙ্গে জড়িত ছিল। ইরানের বিচার বিভাগের তথ্য কেন্দ্র থেকে বলা হয়েছে, ইসরায়েলি গুপ্তচর সংস্থার কর্মকর্তাদের সরাসরি নির্দেশে কাজ করত এসব ব্যক্তি। মোসাদের কর্মকর্তাদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। এ পর্যন্ত তারা কয়েক দফায় মোসাদের কাছ থেকে অর্থ পেয়েছে বলেও বিচার বিভাগ জানিয়েছে। পশ্চিম আজারবাইজান ছাড়াও তেহরান ও হরমুজগান প্রদেশে এসব ব্যক্তি গুপ্তচর বৃত্তি করেছে। এছাড়া এসব ব্যক্তির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কোনো কোনো সদস্যের গাড়ি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। তারা অগ্নিসংযোগের পর এর ছবি মোসাদের কাছে পাঠাত। ইরানে মোসাদ সহ বিদেশি গুপ্তচর সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতাকে মারাত্মক অপরাধ হিসেবে গণ্য করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, দেশের সরকার দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকে এলাহি চৌধুরী রোববার এক অনুষ্ঠানে প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দেন। এরপরই সরকারের অবস্থান পরিষ্কার করলেন তথ্যমন্ত্রী। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি বলে সাফ জানিয়ে দিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী রোববার এক অনুষ্ঠানে প্রয়োজনে দিনের বেলায় বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখার পরামর্শ দেন। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকরা জ্বালানি উপদেষ্টার এই মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, তৌফিকি ইলাহি সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত কথা এবং তিনিই এর ব্যাখ্যা দিতে পারবেন, সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।
তৌফিকি ইলাহি সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত কথা, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী খুলনায় বিএনপির শনিবারের সমাবেশ প্রসঙ্গে বলেন, বিএনপি খুলনায় সমাবেশ করতে গিয়ে খুলনার নবনির্মিত রেল স্টেশন ভাঙচুর করেছে, দৌলতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে। বিএনপি নেতারা বলছেন যে বাস লঞ্চ এগুলো বন্ধ, বাস লঞ্চের মালিকেরা নিজেরাই ধর্মঘট ডেকেছে, এখানে সরকার কিংবা সরকারি দলের কোনো হাত নেই। হাসান মাহমুদ বলেন, 2013-15 সালে বিএনপি যেভাবে বাসে লঞ্চে আগুন দিয়েছিল, জীবন্ত শ্রমিকদের পুড়িয়ে হত্যা করেছিল, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছিল, এজন্য স্বাভাবিকভাবেই বাস লঞ্চের মালিক ও শ্রমিকরা উদ্বিগ্ন, আর সে কারণেই তারা ধর্মঘট ডেকেছিল বলে মনে করেন তথ্যমন্ত্রী। নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা। এদিকে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে। আজ সোমবার সন্ধ্যায় উপকূলে স্পর্শ করার সঙ্গে সঙ্গে প্রবল ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র। ঘূর্ণিঝড়ের মূল অংশ আজ মধ্যরাতে বরিশাল ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও নোয়াখালী জেলা এবং ওই এলাকার দ্বীপ ও চরগুলোকেও 7 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার উপকূল এবং সেখানকার চর ও দ্বীপগুলোকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন বলেছেন, সন্ধ্যায় বাংলাদেশের উপকূলে স্পর্শ করেছে সিত্রাংয়ের অগ্রভাগ। আজ মধ্যরাতে ভোলার কাছ দিয়ে চট্টগ্রাম ও বরিশালের উপকূল দিয়ে এর মূল অংশ প্রবেশ করবে বা আঘাত করবে। ভোর রাতের দিকে সিত্রাংয়ের প্রভাব ক্রমশ কমে যাবে, তবে এর প্রভাবে দেশের উপকূলে এবং অন্যান্য অঞ্চলেও কাল বৃষ্টি হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আত্মনির্ভর ভারত। তিনি বলেন, বিদেশি অস্ত্র এবং বিদেশি পদ্ধতির উপর নির্ভরতা ন্যূনতম হওয়া উচিত। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিদেশি অস্ত্র বিদেশি পদ্ধতিতে আমাদের নির্ভরতা কম হওয়া উচিত। তিনি আজ সোমবার সকালে জম্মু কাশ্মীরের কার্গিলে পৌঁছে সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে দীপাবলী উৎসব উদযাপন করার সময় এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেন, সেনা জওয়ানরা তার পরিবার, তিনি তাদের সাথে দীপাবলী উদযাপন করতে পছন্দ করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আত্মনির্ভর ভারত।
भारतीय सेनाओं के पास आधुनिक स्वदेशी हथियार, विदेशी हथियारों पर हमारी निर्भरता कम से कम हो।
ভারতীয় সেনার কাছে আধুনিক স্বদেশী অস্ত্র আছে, বিদেশি অস্ত্র বিদেশি পদ্ধতিতে আমাদের নির্ভরতা ন্যূনতম হওয়া উচিত। 400 বেশি প্রতিরক্ষা সরঞ্জাম এবার বিদেশ থেকে কেনা হবে না, ভারতেই তৈরি হবে। ভারতের সামর্থ্য বাড়বে। এর আরও একটি বড় লাভ হবে, যখন ভারতীয় জওয়ানরা দেশীয় অস্ত্রের সাহায্যে লড়াই করবে তাদের বিশ্বাস চরমে থাকবে। সেনাদের জন্য দীপাবলির অর্থ বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, বাস্তবে দীপাবলির সারমর্ম হল সন্ত্রাসের অবসান হওয়া উচিত এবং তারপরে এর উদযাপন করা উচিত। কার্গিল যুদ্ধের সময়েও সেনারা একইভাবে সন্ত্রাসের আস্তানা গুড়িয়ে দিয়েছিল বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। রাশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ঘোষণা করেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। সংস্থাটির মহাসচিব হোসেইন ইব্রাহিম তাহা আজ বলেছেন, ওআইসির পর্যবেক্ষক সদস্য হিসেবে রাশিয়ার সঙ্গে সংস্থার সব দেশের সহযোগিতা জোরদার করা উচিত। ওআইসি ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব শক্তিশালী করার উপর জোর দেন তহা। ওআইসির একটি প্রতিনিধিদল গতকাল রাশিয়া সফর করেছেন, সেখানে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন। বিতর্কিত ও কুখ্যাত লেখক সালমান রুশদির উপর সম্প্রতি যে হামলা হয়েছে তার ফলে একটি চোখের দৃষ্টিশক্তি এবং একটি হাত সম্পূর্ণভাবে অকেজ হয়ে গেছে। গত 12 আগস্ট নিউ ইয়র্কের একটি শিক্ষাকেন্দ্রে হল ভর্তি দর্শকের সামনে বক্তৃতা দেওয়ার প্রস্তুতিকালে সালমান রুশদির উপর ওই হামলা হয়। 1988 সালের সেপ্টেম্বর মাসে রুশদির চরম নিন্দিত স্যাটানিক ভার্সেস বইটি প্রকাশিত হয়। মহানবী এবং তার স্ত্রীদেরকে নিয়ে চরম আপত্তিকর সব বক্তব্য প্রকাশ করে রুশদি। এই ঘটনায় ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 1989 সালে রুশদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেন। এরপর রুশদি আত্মগোপনে চলে যায় এবং সবসময় পুলিশ প্রহারায় তাকে জীবনযাপন করতে হয়েছে। গত আগস্ট মাসে হামলার পর তার ছেলে জাফর রুশদি জানিয়েছিল যে তার বাবার উপর যে ছুরিকাঘাত করা হয়েছে তা মারাত্মক এবং জীবনে বড় ধরনের পরিবর্তন এনে দেবে। এ ঘটনায় হাদি মাতান নামে লেবাননি বংশোদ্ভূত একজন 24 বছর বয়সী আমেরিকান নাগরিককে আটক করা হয়। রাশিয়া অভিযোগ করেছে ইউক্রেন এমন উস্কানি সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে যার মধ্যে কোনো ডার্টি বোমা ব্যবহারের বিষয় থাকতে পারে। ডার্টি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক যা তেজস্ক্রিয় আবর্জনা ছড়ায়। রোববার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে টেলিফোন আলাপের সময় এই অভিযোগ করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। যদিও এই বোমার পরমাণু অস্ত্রের মতো ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা নেই, তবে এই বোমা বিস্ফোরণের ফলে বিস্তৃত অঞ্চলে তেজস্ক্রিয় আবর্জনা ছড়িয়ে পড়তে পারে এবং তার থেকে পরিবেশে পরমাণু দূষণ ছড়িয়ে পড়তে পারে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন 22 মিটার ব্যান্ডে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইতালিতে দেয়া এক বক্তৃতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলেছেন, চলমান ইউক্রেন যুদ্ধ আর চলতে পারে না। এই যুদ্ধ ইউরোপে আমাদের জীবনকে বদলে দেবে এবং আমাদেরকে দারিদ্র ও ক্ষুধার দিকে নিয়ে যাবে। এ প্রসঙ্গে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইতালিতে দেয়া এক বক্তৃতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলেছেন, চলমান সংঘাতে শান্তি অর্জনের সুযোগ রয়েছে এবং সেই সময় খুব শিগগিরই আমাদের সামনে উপস্থিত হবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপনের সময় ও শর্ত নির্ধারণের বিষয়টি সম্পূর্ণভাবেই ইউক্রেনের উপর নির্ভর করছে। যারা রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপন করাকে ইউক্রেনের জনগণের সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিচ্ছেন, তাদেরও কঠোর সমালোচনা করেছেন ম্যাক্রন। ম্যাক্রন বলেন, চলমান ইউক্রেনের যুদ্ধ আর চলতে পারে না। এই যুদ্ধ ইউরোপে আমাদের জীবনকে বদলে দেবে এবং আমাদের দারিদ্র ও ক্ষুধার দিকে নিয়ে যাবে। একই সময়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো গতকাল রোববার মার্কিন, ফরাসি এবং ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীদের সাথে এক টেলিফোন আলাপে বলেছেন যে ইউক্রেনের যুদ্ধ অনিয়ন্ত্রিত সংঘাত বৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। ইউক্রেনের যুদ্ধ বন্ধে ফরাসি প্রেসিডেন্টের অনুরোধ ইউরোপে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে বিশ্লেষণ করা যেতে পারে। এই যুদ্ধের শুরুতে মার্কিন দাবি অনুসারে ইউরোপীয়রা বিশ্বাস করেছিল যে রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে এবং আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনকে বিপুল অস্ত্র এবং বিভিন্ন গোয়েন্দা ও লজিস্টিক্স সহায়তা প্রদানের মাধ্যমে ইউক্রেনের সেনাবাহিনী রুশ সেনাবাহিনীকে মোকাবেলা করতে সক্ষম হবে। পাশাপাশি তারা আরও বিশ্বাস করেছিল যে একটি প্রক্সি যুদ্ধের মাধ্যমে ইউক্রেন রাশিয়াকে পরাজিত করতে সক্ষম হবে। যাই হোক, ইউক্রেনের যুদ্ধের অষ্টম মাস গড়ানোর সঙ্গে সঙ্গে রাশিয়া কেবল ইউক্রেনের 4টি প্রদেশকে তার ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেনি, এমনকি ক্রিমিয়ার সেতুতে ইউক্রেনের নাশকতামূলক হামলার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে রাশিয়ার প্রতিশোধমূলক আক্রমণ বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়েছে। রাশিয়া এখন ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো সহ দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং এর ফলে বিশাল এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মোট কথা, ধ্বংসাত্মক যুদ্ধের পরিধি বাড়ানোর সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি বলে মনে করা হচ্ছে। ইউরোপের ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমান যুদ্ধে ইউক্রেনের বিজয় সম্পর্কে দিন দিন হতাশ হয়ে পড়েছেন এবং আগের মাত্রায় কিয়েভকে সমর্থন করতে তারা আর ইচ্ছুক নয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। আবহাওয়া বুলেটিনে বলা হচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং রূপ নিচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ঘূর্ণিঝড় সিত্রাং রূপ নিচ্ছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে। আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করে এমন তথ্যই মিলছে। ১৩ জেলার নদী ও সমুদ্র উপকূলের বাসিন্দারা আতঙ্কিত সময় পার করছেন। এ বিষয়ে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক ডক্টর আবুল কালাম মল্লিক রেডিও তেহরানকে জানান, সবশেষ তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অতিক্রম করার সময় এর বায়ুর চাপের প্রভাবে 5-8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
ফলে ভারী বৃষ্টি হবে উপকূলীয় জেলাসমূহতে, উপকূলীয় অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা কোনো কোনো ক্ষেত্রে থাকে সাইক্লোন অতিক্রম করার সময়।
উপকূলের জেলা বরগুনার পাথরঘাটা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন আস্থার সভাপতি শফিকুল ইসলাম খোকন রেডিও তেহরানকে জানান, উপকূলের ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।
মানুষের মাঝে একটা আতঙ্ক আছে, উপকূলের মানুষ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের সাবেক নির্বাহী প্রকৌশলী ও জলবায়ু বিশ্লেষক আমিরুল ইসলাম রেডিও তেহরানকে বলেন, এ ধরনের ঝোড়ো আবহাওয়ায় উপকূলের জেলাগুলোর সুরক্ষার জন্য প্রায় 7,000 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে।
140টার মতো পরিমাণ এবং এর ভিতরে 12 লক্ষ হেক্টর হলো কমান্ড এরিয়া। এতে কিন্তু এই যে রবি ফসলের এখন লাগানোর সময় সবজি, এটার একটা বড় ক্ষতি হবে এই অল্প বৃষ্টিতে।
এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলতিকুল হক রেডিও তেহরানকে বলেছেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বেড়েছে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি।
13টি জেলার 41টি উপজেলা হলো ঘূর্ণিঝড় প্রবণ, ওই এলাকাগুলিতে আমরা প্রচুর পরিমাণে সাইক্লোন শেল্টার বানিয়েছি। আমরা সাইক্লোন শেল্টার আসা যাওয়ার জন্য রাস্তা করেছি, আমরা ওইখানে সোলার প্যানেলের ব্যবস্থা করেছি, সেখানে আমরা ডিজেবল পিপুলরা যেন আশ্রয় কেন্দ্রে সেফ ভাবে আসতে পারে সেই জন্য আমরা র‍্যাম্পের ব্যবস্থা করেছি।
আর পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ রেডিও তেহরানকে বলেন, পাহাড় দখল ও বন কেটে পাহাড় ধ্বংসের ফলে এ ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়।
আমাদের অফিসাররা তো সবসময় থাকে সেখানে, পরিবেশে যদি কোনো বিষয় হয় সেটা তারা দেখবেন।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি যথারীতি আমরা তিনজন, আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজকের অনুষ্ঠানও শুরু করব একটি বাণী শুনিয়ে। আমিরুল মুমিনিন হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, সদাচরণ প্রচুর পরিমাণে জীবন উপকরণ দান করে এবং বন্ধুত্বের সম্পর্কের ঘনিষ্ঠতাকে বাড়িয়ে দেয়। বন্ধুত্ব গড়ে তোলা হল জ্ঞানীর মতো কাজ, ফলে প্রতিটি মানুষের উচিত সর্বাবস্থায় উত্তম আচরণ করা।
সদাচরণের গুরুত্ব সম্পর্কে চমৎকার একটি বাণী শুনলাম। আমরা সবাই উত্তম আচরণের মাধ্যমে বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করব, এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের সাতক্ষীরা থেকে, আর পাঠিয়েছেন ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব এর সভাপতি গাজী মমিনউদ্দিন। স্মৃতিচারণমূলক চিঠিতে তিনি লিখেছেন, 2019 সালে গিয়েছিলাম ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মেরিগঞ্জের গিয়াসউদ্দিনের বাড়িতে। তার পরিবার, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে বসেছিলাম, বলেছিলাম একটি বেতার ক্লাব গঠন করতে। তারপর অনেক সময় গড়িয়েছে, অবশেষে ক্লাব গঠন করেছেন। এই ক্লাবের উপদেষ্টা হিসেবে রেখেছেন গোপালগঞ্জের বিধানচন্দ্র টিকাদার ও আমাকে। আমি ধন্য ও খুশি এই ক্লাব প্রতিষ্ঠায়। সারা দেশ সহ বিদেশেও অনেক বন্ধু হয়েছে। এসব বন্ধুর মাধ্যমে বিনি সুতার মালায় গেঁথে গেছি বেতার শ্রোতারা। এ এক অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোবাসা, এক অবিচ্ছেদ্য বন্ধন।
বেতার শ্রোতাদের বন্ধনকে দৃঢ় করতে ক্লাবটি গঠন করা হয়েছে জেনে ভালো লাগলো। আশা করি ক্লাব কার্যক্রম সম্পর্কে জানাতে বলবেন, কারণ গতবারের মতো এবছরও আমরা তিনটি ক্লাবকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি। তো চিঠি লেখার জন্য গাজী মমিনউদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহীর বোয়ালিয়া থানার মিরের টেক থেকে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, ইরানের গুলবাগে ফোটা ফুলের রেণু যে বাতাসে আসীন হয়ে দূর দেশকে মোহিত করে চলেছে অবিরাম আপন সুবাসে, সে বাতাসের স্নিগ্ধ আবেশ হল রেডিও তেহরান। সুললিত কণ্ঠে মার্জিত অনুষ্ঠানমালা শ্রাবণের ফুলগুধারা হয়ে হৃদয় থেকে হৃদয়ান্তরে বিজয় রথ হাঁকিয়ে চলছে তীব্র উচ্ছ্বাসে। তাই রেডিও তেহরানের ক্ষণমাত্র কৌতূহলী পরিদর্শকও শেষ পর্যন্ত এর নিয়মিত শ্রোতা না হয়ে পারেন না।
মুস্তাফিজুর রহমান ভাই আরও লিখেছেন, বেতারের দর্পণে বিশ্বকে দেখার বিশ্বস্ত মাধ্যম হল রেডিও তেহরান। দৃষ্টিপাত অনুষ্ঠান তাই আমার সবচেয়ে প্রিয়। এই অনুষ্ঠানে দৃষ্টি দিয়ে বিশ্বকে দেখার নতুন ও বিশ্বস্ত দৃষ্টি লাভ করতে পারি। সংবাদ উপস্থাপনের পাশাপাশি শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠানগুলো চমকপ্রদ তথ্য ও অসাধারণ উপস্থাপনায় সুস্থ রুচির পরিমল ধারা সৃষ্টি করতে অবদান রাখছে। রুচিশীল ব্যক্তিমাত্রই এ ধরনের অনুষ্ঠানগুলো শুনতে বারবার রেডিও তেহরানে ফিরে আসবে।
চমৎকার একটি চিঠি পড়ে শোনালেন, এমন চিঠি আমরা বেশি বেশি চাই। আশা করি মুস্তাফিজুর রহমান ভাই সাড়া দেবেন। বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে আসা একটি মেইল চেক করছি। নওপাড়া থেকে এটি পাঠিয়েছেন ফ্যামিলি রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি নিজামুদ্দিন শেখ। তিনি লিখেছেন, সু অভ্যাস গড়ে তুলতে সুন্দর জীবন অনুষ্ঠানের জুড়ি মেলা ভার। আমরা যদি নিয়মিত এই অনুষ্ঠানটি শুনি এবং তা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে অবশ্যই সু অভ্যাস গড়ে তুলতে পারব, তাতে কোনো সন্দেহ নাই। সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। চিঠির শেষাংশে ইউক্রেনের চারটি প্রদেশের গণভোট সম্পর্কে আলাপন অনুষ্ঠানে আন্তর্জাতিক যোগাযোগ বিশেষজ্ঞ ইমতিয়াজ আহমেদের সাক্ষাৎকারটি বেশ উপভোগ্য ছিল বলে তিনি জানিয়েছেন।
আলাপন ও সুন্দর জীবন অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য নিজামুদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মাদারীপুরের শ্রীনাথদীর স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাবের সভাপতি মোহাম্মদ রাসেল শিকদার পাঠিয়েছেন এবারের মেইলটি। স্নিগ্ধ সকালে দক্ষিণা বাতাসে দোল খাওয়া শিশির মাখা প্রস্ফুটিত সাদা শাপলা ফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, সারাদিনের কাজের ক্লান্তি শেষে রেডিও হাতে নিয়ে বসে যাই রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে। রেডিও তেহরান শোনা আমার নেশায় পরিণত হয়েছে। রেডিও তেহরান আমার জ্ঞানের পরিধিকে সমৃদ্ধ করেছে। অনুষ্ঠানের শুরুতে সুমধুর কণ্ঠে কোরআন থেকে তেলাওয়াত মনকে শীতল করে দেয়। রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান শিক্ষণীয়।
রাসেল ভাইকে আমরা ইরানের নানা রঙের গোলাপ ও টিউলিপ ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের নির্দিষ্ট কোনো অনুষ্ঠান সম্পর্কে তিনি মতামত জানিয়েছেন কি?
হ্যাঁ, তিনি তার চিঠিতে 2 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারিত কিছু অনুষ্ঠানের নাম উল্লেখ করেছেন যেগুলো তার ভালো লেগেছে।
রাসেল ভাই তার চিঠির শেষাংশে রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন করেছেন এভাবে, আপনাদের ওয়েবসাইটটি সত্যি একটি খোলা বইয়ের মতো, প্রতিটি কন্টেন্টের মাঝে রয়েছে জ্ঞানের ভাণ্ডার।
রাসেল শিকদার ভাইকে অসংখ্য ধন্যবাদ চমৎকার চিঠিটির জন্য। আশা করি নিয়মিত আমাদের ইমেল করবেন। শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলবো ভারতের এক নতুন শ্রোতার সঙ্গে। টেলিফোনের অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন, প্রথমে তার পরিচয় জানা যাক।
আমার নাম আলোক দাস, ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর থেকে বলছি।
শ্রোতাবন্ধু আলোক দাস, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো প্রথমেই জানতে চাচ্ছি, আপনি কবে এবং কিভাবে রেডিও তেহরানের সন্ধান পেলেন?
রেডিও তেহরান কোভিড মহামারী 2020 সালের কাছাকাছি হবে চলাকালীন, ওই সময় ফেসবুক থেকে আমি রেডিও তেহরানের সন্ধান পাই।
রেডিও তেহরানের কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি এই বেতারের প্রতি আকৃষ্ট হলেন?
আমি আগেও শর্ট ওয়েভে অনেক পশ্চিমা যে প্রসারণ শুনতাম, কিন্তু আমি তারপরে দেখলাম যে রেডিও তেহরান শোনার পরে, কিছুদিন শোনার পরে আমি এটা বুঝতে পারলাম যে আপনাদের যে নিরপেক্ষতা সংবাদ বিভাগে আমাকে খুব আকৃষ্ট করলো। তারপরে আমি আরো শুনতে থাকি রেডিও তেহরান সময় সময়।
বর্তমানে আমরা যেসব অনুষ্ঠান প্রচার করছি সেগুলোর মধ্যে কোনগুলো আপনার বেশি ভালো লাগে?
আমার পছন্দের মধ্যে রংধনুর আসর, প্রিয়জন, ইরান ভ্রমণ, গল্প প্রবাদের গল্প, তারপরে আরেকটা খুবই ভালো লাগে কোরআনের আলো। আমার বেসিক নলেজ বাড়াতে খুব সাহায্য করে ইসলামের বিষয়ে। আমার ইসলামের বিষয়ে একটু নলেজ কম ছিল নিজেলি, কিন্তু এটা শোনার পরে ধীরে ধীরে আমার নলেজ বৃদ্ধি হচ্ছে। এখানে
রেডিও তেহরানের অনুষ্ঠানের মান বৃদ্ধিতে আপনার কোনো পরামর্শ থাকলে তাও দিতে পারেন।
আমার একটা ফিডব্যাক ছিল আপনার জন্য যে কথাবার্তা অনুষ্ঠানটা করছেন না, তাতে দৈনিক খবর কাগজের খবরের তো পর্যালোচনা করেন, ঠিক আছে, তার সাথে যদি সামাজিক গণমাধ্যমের কোনো খবরকে ওখানে আলোচনা করা যেত তাহলে একটু ভালো হতো। আর এই ফিডব্যাকের ছাড়া বাকি যেরকম চলছে আপনাদের সব অনুষ্ঠান খুবই ভালো লাগছে, আমি শুনি, আমার ঘরের বাবা মা সবাই শুনে ভালো লাগে।
ভাই আলোক দাস, আপনার পরামর্শগুলো আমাদের বিবেচনায় থাকলো। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত যোগাযোগ রাখবেন। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
এবারের মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে, আর পাঠিয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদত হোসেন। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ শ্রোতাবান্ধব হিসেবে শ্রোতাদের কাছে খুবই পরিচিত। বিশ্বের আর কোনো বেতার কেন্দ্র শ্রোতাদের এমনভাবে মাতিয়ে রাখেনি। সত্য, সাহসী ও ইসলামী সংবাদের জন্য রেডিও তেহরান বাংলাদেশ, ভারত সহ বিশ্বের তাবৎ মুসলমানের কাছে খুবই জনপ্রিয়। কিন্তু মাঝে মধ্যে রেডিও তেহরান শুনতে সমস্যা হয়। শর্টওয়েভে মোটামুটি শোনা গেলেও ওয়েব ও ফেসবুক লাইভে মাঝে মধ্যে অনুষ্ঠান শোনা যাচ্ছে না। ভালোবাসার বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনতে না পারার বেদনা, প্রিয় বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনতে না পারার কষ্ট আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই।
ভাই শাহাদুত হোসেন, শ্রোতারা অনুষ্ঠান না শুনতে পারলে আমাদেরও খারাপ লাগে। আমরা চেষ্টা করছি সব মাধ্যমেই যাতে ভালোভাবে অনুষ্ঠান শোনা যায় সে ব্যবস্থা করতে। সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলসিয়া গ্রামের জাগো রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি হারুনর রশিদ পাঠিয়েছেন এই মেলটি। তিনি চিঠিটি শুরু করেছেন এভাবে: চারিদিকে ভাঙনের খেলা, অশ্রু সজল চোখ নির্বাক নিষ্প্রাণ, আলোক শিখা নিয়ে আছে দাঁড়িয়ে, মানবতার শেষ ভরসা সেতু রেডিও তেহরান।
এরপর হারুন ভাই লিখেছেন, যুদ্ধ, অস্থিরতা, অনাচার আর দুর্নীতিতে যখন বিশ্ব বিপর্যস্ত, তখন ইরান সমগ্র বিশ্বে শান্তির পতাকা হাতে আলোকিত এক সমৃদ্ধ রাষ্ট্রের গৌরবময় সফল ইতিহাসের সাক্ষী। পশ্চিমা মিডিয়া ও প্রশাসনের নানা অত্যাচারমূলক উস্কানি সহ্য করেও ইরান এখনও সহনশীলতার পরিচয় দিয়ে যাচ্ছে। এই সহনশীলতা ও ভদ্রতার মূলে রয়েছে ইরানের শান্তিময় ইসলামী রীতিনীতিতে বিশ্বাস ও ইসলামের আলোকে সফল রাষ্ট্র পরিচালনা। আর ইরানের নীতিগুলোকে ছড়িয়ে দিয়ে সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছে IRIB তথা রেডিও তেহরান।
ইরান ও রেডিও তেহরান সম্পর্কে মতামত জানানোর জন্য হারুন আর রশিদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে, আর পাঠিয়েছেন SM নাজিমুদ্দিন। তিনি লিখেছেন, সম্প্রতি ইরানে পুলিশি হেফাজতে মারা যাওয়া তরুণী মাহসা আমিনীকে উপলক্ষ করে প্রকাশ্যে বাধ্যতামূলক হিজাব পরিধানের বিরোধীরা সক্রিয় হয়ে উঠেছে। তারা হিজাব পরার বাধ্যতামূলক বিধান তুলে দেওয়ার দাবিতে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। ইরানের প্রধান প্রধান শহরে হিজাব বিরোধী বিক্ষিপ্ত আন্দোলনের পাশাপাশি হিজাবের পক্ষে লাখ লাখ মানুষ মিছিলে সামিল হয়েছেন, কিন্তু পাশ্চাত্যের মিডিয়াতে এসব খবরের কোনো গুরুত্ব নেই। ইরানের ইসলামী বিপ্লবকে টার্গেট করে তার নেতিবাচক প্রভাব হিসেবে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিদিন লাখ লাখ কন্টেন্ট ছড়িয়ে দেওয়া হচ্ছে। এসব প্রোপাগান্ডায় সামিল হয়েছে বিপ্লব বিরোধী গোষ্ঠী, পাশ্চাত্যের মিডিয়া এবং ইরানের শত্রুরা। তবে অতীতের মতো পাশ্চাত্যের শত বাধা ষড়যন্ত্রকে উপেক্ষা করে ইরান তার স্বমহিমায় এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।
মাহসা আমিনীর অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে পশ্চিমা গণমাধ্যম যে প্রচারণা যুদ্ধে নেমেছে তা তুলে ধরাই নাজিমুদ্দিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আসরের শেষ মেইলটি এসেছে নরসিংদী জেলার শিবপুর থানার বৈলাভ বেতার শ্রোতা সংঘ থেকে, আর পাঠিয়েছেন ক্লাব সভাপতি আবুল কালাম। তিনি লিখেছেন, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি গণমাধ্যম হচ্ছে রেডিও তেহরান। এ বেতার সাহসের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সত্য খবর প্রচার করে থাকে। রেডিও তেহরানের সকল অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, তবে সবচেয়ে বেশি ভালো লাগে প্রিয়জন। রেডিও তেহরান আমি নিজে শুনি এবং অন্যকে শুনতে উৎসাহিত করি। এ বেতারের পাশে অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছেন জেনে সত্যিই ভালো লাগলো ভাই আবুল কালাম। তো চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, এবারে কয়েকজন শ্রোতার চিঠির প্রাপ্তি স্বীকার করছি। বিধান চন্দ্র সেনল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে, ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা থানার সৈয়দপুর থেকে ATM আতাউর রহমান রঞ্জু, এবং রাজশাহীর বাগমারা উপজেলার বিনোদপুর থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়ে।
চিঠি লিখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, আজকের আসরও শেষ করব একটি গান শুনিয়ে। কাজী নজরুল ইসলামের লেখা দূর আজানের মধুর ধ্বনি শিরোনামের গানটি গেয়েছেন বাংলাদেশের টাঙ্গাইলের তরুণ কণ্ঠশিল্পী আজহারুল ইসলাম।
তো আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নেই চিঠিপত্রের আজকের আসর থেকে।
আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, দু আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে, একি খুশির অধীর তরঙ্গ, একি খুশির অধীর তরঙ্গ উঠল জেগে প্রাণের কিনারে, দু আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে। মনে জাগে হাজার বছর আগে ডাকি তবে লাল এমনি অনুরাগে, মনে জাগে হাজার বছর আগে ডাকি তবে লাল এমনি অনুরাগে, তার খুশেলে হাম মাতাই তো প্রাণ গলাই তো পাশা ভাষাই তো মদিনারে প্রেমে, ভাষাই তো মদিনারে, দু আজানে মধুর ধ্বনি বাজে বাজে মসজিদের মিনারে,
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ২৪ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ঘূর্ণিঝড় সিত্রাং যে ১৩ জেলায় বেশি ক্ষতির শঙ্কা, ইত্তেফাক, জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ১৫ জেলা, যুগান্তর। প্রথম আলো লিখেছে, ইসিপিকে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদন হাইকোর্টে নাকচ। কালের কণ্ঠ, কার্যালয়ে বসে সিত্রাং পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। বিরাজমান অর্থনৈতিক সংকট একমাত্র জ্বালানি সংকটের ফল নয়, মূল কারণ রাজনৈতিক মানবজমিন।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের, ম্যাচ সেরা তাসকিন বাংলাদেশ প্রতিদিন। কলকাতার শিরোনাম, হিমাচলে বিজেপির আসন বণ্টনে উষ্মা, একাধিক কেন্দ্রে নির্দল প্রার্থী গেরুয়া বিদ্রোহীরা, সংবাদ প্রতিদিন। নোবল বিতর্কে সরগরম ক্রিকেট মহল, ফুঁসছেন পাকিস্তানের প্রাক্তনরা আজকাল। বাজির আগুনের ফুলকি থেকে বিপর্যয়, চেন্নাইয়ে পুড়ে ছাই হয়ে গেল ওষুধ কারখানার গুদাম, আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ঘূর্ণিঝড় সিত্রাং এখন প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। এই ঝড়ে 13 জেলায় ক্ষতির আশঙ্কা বেশি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান। এসব জেলার মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল। ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলের দিকে এগিয়ে আসছে, এর প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে, হচ্ছে প্রচুর বৃষ্টি। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, শ্যামনগরে সিত্রাং আতঙ্কে মানুষ, 200 কিলোমিটার নদীরক্ষা বাঁধ ঝুঁকিতে, চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা। প্রতিমন্ত্রী আরও বলেছেন, সিত্রাং আতঙ্ক এটি মহা বিপদ সংকেত হতে পারে। তোষাখানা কাণ্ডে পাকিস্তানের নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করতে ইমরান খানের আবেদন নাকচ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। আজ শুনানিতে হাইকোর্টে সিদ্ধান্ত দেন। গত শুক্রবার ইসিপি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে প্রাদেশিক পরিষদের নির্বাচনে 5 বছরের জন্য অযোগ্য ঘোষণা করে। ইসিপি বলেছে, ইমরান খান রাষ্ট্রীয় উপহার বিক্রির তথ্য গোপন ও দুর্নীতি করেছেন, তিনি অসত্য ও ভুল বিবৃতি দিয়েছেন। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন পিটিআই এর চেয়ারম্যান। বিরাজমান অর্থনৈতিক সংকট একমাত্র জ্বালানি সংকটের ফল নয়, মূল কারণ রাজনৈতিক। মানব জমিনের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশে বিরাজমান অর্থনৈতিক সংকট যা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তদের টিকে থাকাই দুরূহ করে তুলেছে। তার কারণ কেবলমাত্র জ্বালানি সংকট নয়, একে একমাত্র জ্বালানি সংকটের ফল বলে হাজির করার মধ্যে একটা ভয়াবহ অসততা আছে। আছে অন্য সংকটগুলো আড়াল করে এই অবস্থা অব্যাহত রাখার চেষ্টা। এখনকার অবস্থার জন্য বিশ্বব্যাপী জ্বালানি সংকটকে অজুহাত হিসেবে খাড়া করা হয়েছে। এক দশকের বেশি সময় ধরে জ্বালানি খাতে অনুসৃত নীতিমালা এই পরিস্থিতি তৈরি করেছে, কিন্তু কেবল জ্বালানি খাতের দিকে অঙ্গুলি নির্দেশ এই সংকটের অন্য কারণগুলোকে আড়াল করার সরকারি প্রচেষ্টার একটা অংশ। লক্ষ্য করলে দেখবেন, আগে যখন অন্যরা জ্বালানি খাতের অব্যবস্থাপনা, দুর্নীতির কথা বলেছে, সেই সময় সরকারের নীতি নির্ধারকরা বলেছেন এই খাতে সংকট নেই, সংকটের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে, এমনকি বিদ্যুৎ রপ্তানির কথাও বলা হয়েছে। এখন সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিরা বলছেন যে জ্বালানি সংকট আছে, সাশ্রয়ী হন। প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিকে এলাহি চৌধুরী বলেছেন, আমাদের এখন সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। এবার কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। বাজির আগুনের ফুলকে থেকে বিপর্যয়, চেন্নাইয়ে পুড়ে ছাই হয়ে গেল ওষুধ কারখানার গুদাম। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দমকল আধিকারিকরা প্রাথমিকভাবে মনে করছেন বাজির আগুন থেকে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনও একই অভিযোগ করেছেন, কয়েক ঘন্টার মধ্যে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল তামিলনাড়ুর চেন্নাইয়ের একটি ওষুধ কারখানার গুদাম। তবে সোমবার সকালে ওই ঘটনায় কেউ হতাহত হননি বলে চেন্নাই পুলিশ সূত্রে জানা গেছে। কোহলির চাপেই নো বল দিয়েছেন আম্পায়াররা। শেষ ওভার বিতর্কে ক্ষুব্ধ ওয়াসিম আকরাম ওয়াকাররা। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, মেলবোর্নে ভারত পাকিস্তান উত্তেজক ম্যাচের নায়ক বিরাট কোহলি, তার দুর্দান্ত ব্যাটিংয়ের জন্যই অসম্ভবকে সম্ভব করেছে ভারত। জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার ছিল 16 রান, সেখানে একটি নো বল এবং তাতে 7 রানের বিষয়টি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। আম্পায়ারের নো বলের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তারা জানতে চান কেন নো বল দেয়া হল। আম্পায়ারদের দেয়া নো বলের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। পাক সমর্থকরাও ক্ষুব্ধ আম্পায়ারের সিদ্ধান্তে। খেলা শেষ হওয়ার পর সেই বিতর্কিত ফুল টস ডেলিভারিতে কোহলির মারা সঠিক ছবি পোস্ট করেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। সেই ছবি পোস্ট করে শোয়েব লেখেন, আম্পায়ার ভাইও ফুট ফর থট আজ রাত কে লিয়ে। হিমাচলে বিজেপির আসন বন্টনে উষ্মা, একাধিক কেন্দ্রে নির্দল প্রার্থী গেরুয়া বিদ্রোহীরা। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, হিমাচল বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পরেই প্রকাশ্যে সে রাজ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। প্রথম দফায় 11 জন বর্তমান বিধায়ককে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়, এদের মধ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রী। অন্যদিকে 2 মন্ত্রী সুরেশ ভট্টাচার্য ও রাকেশ পাঠানিয়ার নির্বাচনী কেন্দ্র বদল করা হয়। এমন সব সিদ্ধান্ত পছন্দ হয়নি হিমাচল বিজেপির রাজ্য নেতাদের একাংশের। বিদ্রোহীদের অভিযোগ, পুরনোদের অবহেলা করে দল বদলের টিকিট দেওয়া হয়েছে, এমনকি আসন কেনা বেচা হয়েছে। এই পরিস্থিতিতে টিকিট না পাওয়া বিদ্রোহী নেতারা নির্দল হয়ে দাঁড়াতে পারেন বলে জানা গেছে। সব মিলিয়ে হিমাচল নিয়ে অস্বস্তিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তো শ্রোতা পাঠক বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইসরায়েল, আমেরিকা ও সৌদি আরব মিলে ইরান বিরোধী অশুভ বলয় গড়ে তুলেছে বলে জানিয়েছেন IRGC-র কমান্ডার। বাংলাদেশের তথ্যমন্ত্রী বলেছেন, সেদেশের সরকার দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে। আজ মধ্যরাতের মূল অংশ বরিশাল ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করবে। এবং ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আত্মনির্ভর ভারত, বিদেশ নির্ভরতা কমানোর আহ্বান। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.